कम वंदेहं श्रीगुरं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् नष्टप्रायेषु वद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठके श्रीमद्भागवत चतुर्थ स्कंध 23 नंबर अध्याय पृथु महाराजेर भगवत धामे गमन 20 नंबर श्लोक पाठ करे श्रवण करब। अतीव भर्तुर व्रत धर्म निष्ठया शुश्रूषया चार्ष देह जात्रया नवींद तार्तिं परकर्षिता पिशा प्रेयस्कर पर्षन मान निवृति अतीव भर्तुर व्रत धर्म निष्ठया शुश्रूषया चार्ष देह जात्रया नवींद तार्तिं परकर्षिता पिशा प्रेयस्कर पर्षन मान निवृति अतीव भर्तुर व्रत धर्म निष्ठया शुश्रूषया चार्ष देह जात्रया नवींद तार्तिं परकर्षिता पिशा प्रेयस्कर स्पर्शन मान निवृति আচ্ছা যেটাকে বলবেন শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রপাতকৃত অনুবাদ। মহারানী অর্চি যদিও এই প্রকার কষ্টে অভ্যস্ত ছিলেন না, তবুও তিনি মহর্ষির মতো বনবাসী তার প্রতির অনুগমন করেছিলেন। তিনি ভূমিতে শয়ন করতেন এবং কেবল ফল ফুল ও পাতা ভক্ষণ করতেন, এবং যেহেতু তিনি তাতে অভ্যস্ত ছিলেন না, তাই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার প্রতি সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন, তার ফলে তার কোন প্রকার ক্লেশের অনুভূতি হতো না। আপনারা বলবেন, মহারানী অর্চি যদিও এই প্রকার কষ্টে অভ্যস্ত ছিলেন না, তবুও তিনি মহর্ষির মতো বনবাসী তার প্রতির অনুগমন করেছিলেন। তিনি ভূমিতে শয়ন করতেন এবং কেবল ফল ফুল ও পাতা ভক্ষণ করতেন, এবং যেহেতু তিনি তাতে অভ্যস্ত ছিলেন না, তাই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার প্রতির সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন, তার ফলে তার কোন প্রকার ক্লেশের অনুভূতি হত না। তাৎপর্য, ভর্তুর ব্রতধর্ম নিষ্ঠয়া বাক্যাংশটি ইঙ্গিত করে যে স্ত্রীর কর্তব্য বা ধর্ম হচ্ছে সমস্ত পরিস্থিতিতেই পতির সেবা করা। বৈদিক সভ্যতায় পুরুষদের জীবনের প্রথম থেকে শিক্ষা দেওয়া হতো ব্রহ্মচারী হওয়ার, তারপর একজন আদর্শ গৃহস্থ হওয়ার, তারপর বানপ্রস্থ এবং অবশেষে সন্ন্যাসী হওয়ার। আর স্ত্রীদের শিক্ষা দেওয়া হতো জীবনের সমস্ত পরিস্থিতিতে কঠোর নিষ্ঠা সহকারে পতির অনুগামিনী হওয়ার। ব্রহ্মচর্য আশ্রমের পর মানুষ গৃহস্থ আশ্রম গ্রহণ করে এবং স্ত্রীদের পিতামাতারা শিক্ষা দিতেন পতিব্রতা পত্নী হওয়ার। এইভাবে যখন স্ত্রী ও পুরুষের মিলন হত, তখন তারা উভয়ে উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করার শিক্ষায় শিক্ষিত হতেন। ছেলেদের শিক্ষা দেওয়া হতো জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনে তাদের কর্তব্য সম্পাদন করার, এবং মেয়েদের শিক্ষা দেওয়া হতো পতির অনুগামিনী হওয়ার। সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে গৃহস্থ জীবনে সর্বতোভাবে পতির প্রসন্নতা বিধান করা, এবং পতি যখন গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে বনবাসী হতেন, তখন তিনি পতির অনুগামিনী হয়ে বানপ্রস্থ বা বনবাসীর জীবন গ্রহণ করতেন। সেই অবস্থাতেও গৃহস্থ আশ্রমে যেভাবে তিনি পতির সেবা করেছিলেন, ঠিক সেইভাবেই তার সেবা করে যেতেন। কিন্তু পতি যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন, তখন পত্নীকে গৃহে ফিরে যেতে হতো এবং একজন সাধ্বী রমণী রূপে পুত্র ও পুত্রবধূদের সামনে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতেন কিভাবে তপশ্চর্যার জীবনযাপন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর, কিন্তু তা সত্ত্বেও তার পতির গৃহত্যাগের ফলে তিনি তপস্বিনী জীবনযাপন করার ব্রত গ্রহণ করেছিলেন। তিনি তার জপমালায় জপ করতেন এবং একমালা জপ পূর্ণ করার পর একদানা চাল একত্র করতেন এইভাবে যত মালা জপ করতেন তত দানা চাল সংগ্রহ করে তা রন্ধন করতেন এবং তা ভগবানকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করতেন। একে বলা হয় তপস্যা। আজও ভারতবর্ষে বিধবারা অথবা তার অথবা যাদের পতি সন্ন্যাস গ্রহণ করেছেন তারা যদিও তাদের সন্তান সন্ততির সঙ্গে বাস করেন তবুও তারা তপস্বিনীর মতো জীবনযাপন করেন। পিতু মহারাজের পত্নী অর্চি তার কর্তব্য সম্পাদনে দৃঢ় সংকল্প ছিলেন এবং তার পতি যখন বনে গিয়েছিলেন তখন তিনিও তার অনুগামিনী হয়ে কেবল বনে ফলমূল খেয়ে এবং ভূমিতে শয়ন করে দিনাতিপাত করেছিলেন। যেহেতু স্ত্রীর শরীর পুরুষদের থেকে অধিক কোমল তাই মহারানী অর্চি অত্যন্ত দুর্বল হয়েছিলেন। পরিকর্ষিতা, কেউ যখন তপস্যা করেন তখন তার শরীর সাধারণত দুর্বল হয়ে যায়। আধ্যাত্মিক জীবনে স্থূল হওয়া ভালো নয় কারণ আধ্যাত্মিক জীবন অবলম্বন করলে মানুষের আহার নিদ্রা ইত্যাদি দেহের সুখ সুবিধাগুলি হ্রাস করা অবশ্য কর্তব্য। যদিও মহারানী অর্চি বনবাসের ফলে অত্যন্ত ক্লিষ্ট হয়ে গেছিলেন তবুও তিনি অসুখী ছিলেন না কারণ তিনি তার মহান পতির সেবা করার সৌভাগ্য উপভোগ করছিলেন। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকাম করতি বাচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিন তারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা সুমনিত নামিনী নমো চরি আটটা 45 অব্দি ক্লাস হবে। হ্যাঁ বলছে ওটা অ্যানাউন্স হয়নি এখনো বলছে 8:45। আজকে বরাহদেবের শুভ আবির্ভাব তিথি, বরাহ দ্বাদশী, তো সেই সম্বন্ধে কিছু বলবো। আর আজকের যে শ্লোক তো এখানে আমরা তো অনেক সন্ন্যাসীর জীবনযাপন আমরা আলোচনা করি ভাগবতে, তো এখানে মহিলা তাদের যে আদর্শ সেই আদর্শ স্থাপন করছেন মহারানী অর্চি। কলিযুগে অত্যন্ত বিরল, কলিযুগে আদর্শ পতি পাওয়া বিরল, কলিযুগে আদর্শ পত্নী পাওয়া বিরল, কলিযুগে আদর্শ ব্রহ্মচারী পাওয়া বিরল, কলিযুগে আদর্শ গৃহস্থ পাওয়া বিরল, সব বিরল কলিযুগ। কারণ কলিযুগ হচ্ছে দোষের সাগর, তাই জন্য আমাদের ভরসা হচ্ছে এই শ্রীমৎ ভাগবতের আদর্শ চরিত্রগুলোকে আশ্রয় করে যতটা সম্ভব আমাদের নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করে আমাদের ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়া। এখানে অনেক কটা দিক প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। প্রথম, তপস্যা যে করছেন মহারানী অর্চি তার দ্বারা তিনি দুঃখে নাই, তিনি আনন্দে আছেন। তার কারণ তিনি একটা উন্নততর কার্যে লিপ্ত আছেন, সেটা হচ্ছে পতির সেবা। ঠিক একইভাবে যারা আমরা ব্রহ্মচারী রয়েছি তাদের জীবনে এটা প্রযোজ্য, বা যে কোনো সাধকের জীবনে এটা প্রযোজ্য। সাধকের কর্তব্য হচ্ছে তপস্যা করা, তো সে তপস্যাটা কেন করবে? তার গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য। এখানে মহারানী অর্চি তিনি তপস্যা করছেন তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য, তো সেই জিনিসটা আমাদের জীবনে প্রযোজ্য। তো গুরুদেবের জীবনে সন্তুষ্টি বিধান করা, গুরুদেবকে সন্তুষ্টি বিধান করাই শিষ্যের একমাত্র কর্তব্য। যেমন সতী নারীর তার পতি ছাড়া আর কিছু থাকে না, ঠিক একইভাবে একজন সাধকের জীবনে তার গুরুদেব ছাড়া আর জীবনে তার কেউ থাকা, সেটাই তার জীবনের একমাত্র আশ্রয়, ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি। শ্রীল প্রভুপাদ তিনি বলেছিলেন যে তার সাফল্যের একটাই কারণ, কারণ তিনি তার গুরুদেবের নির্দেশকে তার জীবনের পাথেয় করে নিয়েছিলেন, সেটা হচ্ছে আশ্রয়। তো বলা আছে যে মনুষ্য জীবনে সাফল্য আমরা লাভ করব যখন কারোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হব। সে আদর্শ নেতা বা আদর্শ গুরু যদি আমরা জীবনে না পাই তাহলে আমাদের জীবনটা বৃথা। তাই মনুষ্য জীবন সার্থকতা লাভ করে যখন এইরকম একজন মহান কোন ব্যক্তিত্বের আশ্রয় আমরা পাই এবং এবং তার জন্য আমি জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলেই মনুষ্য জীবন সার্থক হয়। ঠিক যেভাবে মহারানী অর্চি এখানে তার পতির জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করছেন। তো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী। তো আপনারা সকলে জানেন যে মহাপ্রভুর দুজন পত্নী ছিল, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। তো প্রথমে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেন। তো মহাপ্রভু বিবাহের পর তিনি বাংলাদেশে গেছিলেন। তো যখন বাংলাদেশে গেছিলেন কিছুদিনের জন্য, সে বিরহ যন্ত্রণা, বিরহ সর্প দংশন, তো ব্যাখ্যা করা হচ্ছে যে লক্ষ্মীপ্রিয়ার দেহত্যাগ হয়েছিল মহাপ্রভুর বিরহ সর্প দংশনে। সেই বিরহকে তিনি সহ্য করতে পারেননি এবং সেই বিরহ তিনি কাউকে প্রকাশ করতে পারতেন না, কারণ শচী মাতা যদি সেই বিরহ দেখে তাহলে তিনি সেটা সহ্য করতে পারবেন না, সেই জন্য তিনি একা একা তিনি সেই বিরহ অনুভব করতেন। এবং সেই বিরহ যখন তিনি সহ্য করতে পারলেন না, একদিন গঙ্গার ধারে গিয়ে মহাপ্রভুর চিন্তা করতে করতে, মহাপ্রভুর ধ্যানে মগ্ন হয়ে মহাপ্রভুর নাম করতে করতে সেই বিরহ সর্প দংশনে তিনি দেহত্যাগ করেন এবং ভগবত ধামে ফিরে যান। তো মহাপ্রভু ফিরে এসে এই সংবাদ অত্যন্ত মর্মাহত হন। শচী মাতা তার যে দুঃখ, তো বলা হচ্ছে বৃন্দাবনদাস ঠাকুর বলছেন সেই বিরহ শচীদেবীর দুঃখ শব্দে ব্যাখ্যা করা যায় না। তো সেই শচী মাতার দুঃখ দেখে মহাপ্রভু দ্বিতীয় পত্নী গ্রহণ করতে রাজি হন। তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ওনার দ্বিতীয় বিবাহ হয়। তো মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন সেটা তো পূর্ব নির্ধারিত। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর যখন ব্যাখ্যা করছেন, তো আমরা গেছিলাম কিছুদিন আগে মদদ্রুম দ্বীপ, সেই মদদ্রুম দ্বীপে রামচন্দ্র এসেছিলেন। রামচন্দ্র তো রামচন্দ্র মদদ্রুম দ্বীপে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে বসে তিনি খুব আনন্দ পাচ্ছেন। মদ মানে হচ্ছে আনন্দ, দ্রুম মানে হচ্ছে গাছ। যেহেতু রামচন্দ্র বিরাট অশ্বত্থ বৃক্ষের তলায় আনন্দ পাচ্ছিলেন, তাই সেই দ্বীপের নাম হচ্ছে মদদ্রুম দ্বীপ। তো সেখানে যখন এরকম আনন্দ মুখর মুখমণ্ডলী দর্শন করছে, তখন সীতাদেবী জিজ্ঞেস করছে আপনার এত কেন আনন্দ হচ্ছে। তখন তিনি বলছেন যে এই অপরূপ ধাম, এটা আমার নিত্য ধাম, তো এই ধামে আমি কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব আর তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আবির্ভূত হবে আর কৌশল্যা শচীদেবী রূপে আবির্ভূত হবে। তো তখন সীতাদেবীকে বলছেন এই লীলাতে, অর্থাৎ ভগবান রামচন্দ্রের লীলায় তিনি বলছেন ভবিষ্যতে তুমি বনবাসে যাবে আর সেই বিরহে আমি তোমার সোনার মূর্তি, সোনার বিগ্রহ উপাসনা করব। তো তার প্রতিদান হিসেবে তুমি কলিযুগে যখন বিষ্ণুপ্রিয়া রূপে আবির্ভূত হবে তখন আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব এবং গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে আমি তোমাকে ছেড়ে আমি বনে যাব, অর্থাৎ আমি সন্ন্যাস নেব আর তুমি আমার সোনার বিগ্রহ আরাধনা করো। তো সেই কথা শুনে সীতাদেবী অত্যন্ত দুঃখিত হলেন, বলে তুমি যখন সন্ন্যাস নেবে তো তোমার বিয়ে করার কি দরকার বলছে। তো তখন মহাপ্রভু একটা গোপন রহস্য ব্যাখ্যা করলেন, বললেন যে আমি একটা উন্নততর শিক্ষা জগৎবাসীকে প্রদান করতে চাই, তো আমি আসব প্রেমভক্তি প্রদান করার জন্য। সেই প্রেমভক্তি দুভাগে আস্বাদন করা যায়, একটা হচ্ছে সম্ভোগ আর একটা হচ্ছে বিপ্রলম্ভ। তো মিলনের মাধ্যমে একটা আনন্দ হয়, কিন্তু সম্ভোগ রসের থেকে উন্নতর হচ্ছে বিপ্রলম্ভ। তো আমি যখন তোমাকে ছেড়ে চলে যাব, তখন তুমি সেই বিপ্রলম্ভ ভাব আস্বাদন করবে। তো সেই শিক্ষায় জগৎবাসীকে দেওয়ার জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। তো আমাদের এই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনটা হচ্ছে বিরহ আন্দোলন, বিরহ, মহাপ্রভুর কৃষ্ণ বিরহ, আমাদের বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভুর বিরহ, নবদ্বীপ বাসীদের মহাপ্রভু বিরহ, সব জায়গায় বিরহ। তো বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন আমাদের ইস্কনটা হচ্ছে ক্রাইং ক্লাব, আমাদের আন্দোলনটাই হচ্ছে ক্রন্দন করার জায়গা। তো এখন প্রভুপাদ বলছেন ভগবানকে পেতে গেলে কান্না করতে হবে, আর যদি কেউ কান্না করতে না পারে তাহলে ভাবতে হবে যে আমি এত এত নিচু, আমার হৃদয়টা এত কঠিন যে ভগবানের বিরহে কান্না করতে পারছি না, সেই লজ্জায় সেই দুঃখে কান্না করতে হবে। তো আলটিমেটলি আমাদেরকে কান্না করতেই হবে, কারণ কান্না না করলে ভগবানকে পাওয়া যাবে না। উদাহরণ দেওয়া হচ্ছে, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তো দ্রৌপদী ভগবানের কাছে প্রার্থনা করছে সাহায্য করার জন্য। তা আগে তো সমস্ত অনেকে প্রার্থনা করেছে, তারা ফেল, এখন ভগবানকে প্রার্থনা করছে। তো কৃষ্ণ দ্বারকাতে আছে রুক্মিণীর সঙ্গে, তো খাচ্ছে গল্প করছে, তো রুক্মিণী বলছে যাও তাড়াতাড়ি, তোমার ভক্ত বিপদে পড়েছে। বলছে কিসে যাব, কিসে করে যায়? বলছে কেন গরুড়ে করে যাও। বলছে গরুড়টা খুব আস্তে চলে, চিন্তা করুন গরুর আস্তে চলে। বলছে যখন গজেন্দ্র বিপদে পড়েছিল তখন আমি গরুড়ে করে এসেছিলাম বৈকুণ্ঠ থেকে, তো গরুড়কে বললাম জোরে চলো জোরে চলো, তো জোরে চলতে গিয়ে এত জোরে চলতে গেছে তখন ও অচেতন হয়ে পড়ে গেছে, তো ফেন্টেড হয়ে গেছিল। তখন ও আমাকে কি নিয়ে যাবে, ওকে আমাকে ঘাড়ে করে নিয়ে আসতে হয়েছিল। তো সেই গরুরকে দিয়ে আমার চলবে না, ওর স্পিড খুব একটা বেশি না। তো কিসে করে যাবে, সেরকম কথা বলছে, হঠাৎ দেখছে কৃষ্ণ নাই। তো তারপরে কিছুক্ষণ পরে আবার কৃষ্ণ ফিরে এসেছে, তো দ্রৌপদীকে উদ্ধার করে। তো জিজ্ঞেস করছে তুমি কি করে গেলে, কোন এত হাই স্পিড, কিসের এত স্পিড, তো কি বাহনে করে গেল? তখন বলল যে কিছুক্ষণ আগে পর্যন্ত দ্রৌপদী চেষ্টা করছিল কিন্তু ক্রন্দন করতে পারেনি, যখন সে দুহাত তুলে আমার জন্য ক্রন্দন করল, সেই ক্রন্দনরত ভক্তের যে চোখের জল সেটাই হচ্ছে তার কাছে পৌঁছানোর সব থেকে দ্রুতগামী বাহন, তা সেই অশ্রুকে আশ্রয় করে আমি তার কাছে পৌঁছে গেলাম। তো এই জন্য ভক্তদের যে প্রেমাশ্রু সেটা হচ্ছে কৃষ্ণের সব থেকে দ্রুতগামী বাহন। তাই ভগবানের কাছে যদি পৌঁছাতে হয় খুব দ্রুত ফাস্ট, তাহলে দ্রৌপদীর মতো আমাদেরকে ক্রন্দন করতে হবে। তাই জন্য এই ক্রন্দনটাই হচ্ছে আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। পাষাণ হলে গলে যেত, কি জানো গানটা, এই পাষাণ বলছে, পাষাণ না এটা, বলছে আমাদের হৃদয়টা স্টিল দিয়ে বাড়ানো হয়েছে, স্টিল, পাষাণ গলে যায় কিন্তু স্টিল গলে না, স্টিল। তাই জন্য আমাদের একবার হরিনাম করলেই ক্রন্দন করা উচিত, কিন্তু আমরা দিনের পর দিন বছরের পর বছর জপ করেই যাচ্ছি, জপ করে আনন্দ পাওয়া যাচ্ছে না, ক্রন্দন আর হচ্ছে না, তাই না? কেন? কারণ আমাদের হৃদয়টা পাষাণের থেকেও শক্ত। তাই জন্য আমাদের উন্নতি খুব ধীরে 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 হচ্ছে, না হলে আছে কি করে, নিশ্চয় হচ্ছে কিছু। কিন্তু আমাদের যে সাফল্য, যে প্রেমভক্তি, সেই প্রেমভক্তি হচ্ছে না, তার কারণটা হচ্ছে যে আমরা ভগবানের জন্য ক্রন্দন করতে পারছি না। সেইখানে বিষ্ণুপ্রিয়া দেবীর মহানতা দেখুন তো, সকলে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, ওনার গুণকীর্তন করি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ, মহাপ্রভু তো খালি দুজনকে ত্যাগ করলো, তাই না? আর তারপরে তো ওনার ভক্তের অভাব ছিল না, প্রচুর ভক্তের সঙ্গে ছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী, মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তখন ওনার বয়স বলছে 16 বছর। আর বিষ্ণুপ্রিয়া দেবী এই জগতে কত বছর ছিলেন জানেন? 96 বছর। 80 বছর এই মহাপ্রভুর বিরহ যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন। তো সেই ত্যাগ বৃন্দাবনদাস ঠাকুর বলছেন কি করে ব্যাখ্যা করা যায়। তো এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে উনি এখানে বলেননি, বৃন্দাবনদাস ঠাকুর চৈতন্য ভাগবত ব্যাখ্যা করছেন, তার শরীরটা খুব পাতলা হয়ে গেছিল আর গায়ের রং পরিবর্তন হয়ে গেছিল। কেন? কারণ তিনি 24 ঘন্টা ক্রন্দন করতেন, 24 আওয়ার্স। এই না যে আমাদের কি একটু একটু কান্না হয় যে আবার ঠিক হয়ে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর যে ক্রন্দন সেটা 24 ঘন্টা। এবং তিনি জপ করতে করতে ক্রন্দন করতেন, এবং এক একটা মালা জপ করার পর একটা করে চাল। আমি ভাবছিলাম এটা ভুল আছে কিনা, বললাম একবার করে একটা চাল, কিন্তু না, এক মালা জপ করার পর একটা চাল। তো যত মালা জপ করবে তটা চাল রন্ধন করে সেটা মহাপ্রভুকে ভোগ লাগিয়ে সেটা গ্রহণ করবে। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ। কি করে সম্ভব? তার সম্ভব প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, যখন কেউ উন্নততর স্বাদ লাভ করবে, যখন সেবা আনন্দ কেউ লাভ করতে পারবে, তখনই এই ত্যাগ সম্ভব। তো আমাদের তো এখন অবস্থা খারাপ, 1.5 দিন ধরে একাদশী চলছে। তো আমাদের একাদশী হলে এই সেদিনকে কে একজন মহারাজ বলছিল কখন দ্বাদশী আসবে, না একাদশী শেষ হলে খুব আনন্দ হয় আমাদের। কিন্তু গোস্বামীদের অবস্থা দেখুন, গোস্বামীদের তো প্রতিদিনই একাদশী। রঘুনাথ দাস গোস্বামী উনি 22.5 ঘন্টা ভজন করতেন, 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজন, 1.5 ঘন্টার মধ্যে স্নান ঘুম অন্যান্য সমস্ত কাজ, খাওয়া দাওয়া, উনি খাওয়া দাওয়া করতেন একবার, সেটা সন্ধ্যাবেলার দিকে, জপ টপ করার পরে মাথা ঘোল যদি কেউ দিত তাহলে পান করতেন, আর যদি কেউ না দিত করতেন না। তো আমাদের মনে হতে পারে কি কষ্ট না, আমাদের যদি নির্জল একাদশী ভীষ্ম পঞ্চকের পরে বোঝা যায়, ভীষ্ম পঞ্চকের সন্ধ্যাবেলা যখন ফিস্টে হয় তখন ভক্তদের মুখে কি হাসি, কারণ একটা বিরাট ব্যাপার, কষ্ট। কিন্তু গোস্বামীদের সেরকম হতো না, গোস্বামীদের ত্যাক্তা তূর্ণম অশিষ্ট মণ্ডলের প্রতি তারা ত্যাগ করেছে তুচ্ছ বধ, এরকম না যে বিরাট কষ্ট হয়েছে। উদাহরণ দেওয়া হচ্ছে যে বলা উচিত না, যখন মল ত্যাগ করলে তারা দুঃখ হয়, মলটা ত্যাগ করলাম, ইস ত্যাগ করে এলাম, সে হয় তো তাদের ত্যাগটাও ওরা, কেন তাদের এইগুলোকে নগণ্য তাদের কাছে, কেন নগণ্য? কারণ তারা একটা উন্নততর স্বাদ আস্বাদন করছেন, প্রেমরস। তো সেই জিনিসটা না হলে কৃত্রিম ভাবে করলে কি হবে? উল্টো ফল, হৃদয় কঠিন হবে এবং আমরা অন্য অপকর্মে লিপ্ত হব। উদাহরণ দিচ্ছে প্রভুপাদ আগের তাৎপর্যগুলোতে, যে উদাহরণ দিচ্ছে, অনেকে রূপ গোস্বামীর কে অনুকরণ করে অনেকে বৃন্দাবনে গেছিল গাছের তলায় থাকার জন্য, তারপরে কি ফল হলো? তারা অবৈধ সঙ্গ, তারপরে অন্যান্য সমস্ত বাজে কর্মে লিপ্ত হল। তো অপক্ক অবস্থায় উন্নততর বৈষ্ণবদের অনুকরণ করলে ফল বিপরীত হয়। ও হরিদাস ঠাকুর 192 মালা করেছিল, আমার 108 হচ্ছে, কবে 192 যাব? 108 বা 192 যতই হোক আমরা সেই ফল লাভ করতে পারবো না। কারণ আমাদের গোড়ায় গলদ, কারণ আমরা আনন্দ পাচ্ছি না। তো সেই উন্নততর স্বাদ যদি আমরা না পাই, তাহলে কৃত্রিম ভাবে আমরা যদি বেশি করে চাপ চাপ দিয়ে যদি আমরা কিছু করতে চাই, একবার একদিন হঠাৎ বাস্ট করবে। সেটা আমরা ইস্কন ইতিহাসে দেখেছি, আমরা গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসেও দেখেছি, এবং অতীতেও আমরা ভাগবতেও দেখেছি। তাই জন্য আমাদের শিক্ষাটা লাভ করতে হবে। কি শিক্ষা? এখানে অর্চি তার প্রতি সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন, তার ফলে তার কোনো প্রকার ক্লেশের অনুভূতি হতো না। তাই যে উন্নততর জিনিসটা আমাদেরকে আস্বাদন করতে হবে। ভগবদ্গীতাতেও ব্যাখ্যা করা হচ্ছে যে উন্নততর স্বাদ আস্বাদন করলে নিম্নতর স্বাদ ত্যাগ করা যায়। তাই এই যে কৃষ্ণ ভক্তির যে আনন্দ, অর্থাৎ শ্রবণ কীর্তনে যদি আমরা আনন্দ না পাই, গীতা ভাগবত শ্রবণ কীর্তনে যদি আমরা আনন্দ না পাই, তাহলে তপস্যা করে কোনো ফল হইবে না। এই জন্য কলিযুগে তপস্যা হচ্ছে নাম সংকীর্তন, একসঙ্গে একসঙ্গে ভজন করতে হবে। কলিযুগে প্রেম পেতে গেলে সাধু সঙ্গে হরিনাম, এই মাত্র চাই। বৈষ্ণব সেবা, সাধু সেবা প্রেম লাভ করার একমাত্র ফল, একমাত্র পথ। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। তাই জন্য সাধুদেরকে ভালোবাসতে হবে। সাধুদেরকে ভালোবাসলে আমরা ভগবানকে ভালোবাসতে পারব। আমরা যদি সাধুদেরকে ভালো না বাসি, ভক্তদেরকে যদি ভালোবাসতে না শিখি, তাহলে ভগবানকে কি করে ভালোবাসবো? তা আমরা অনেক কনিষ্ঠ অধিকারী ভক্তরা কি মনে করে, আমি আর ভগবান বাস, আমি খুব ভালো ভক্ত আর ভগবান ডাইরেক্ট কানেকশন, এটা যে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। কিন্তু যারা উত্তম ভক্ত, তারা ভাবে সকলে আমার থেকে উন্নত ভক্ত, আমি সব থেকে খারাপ ভক্ত। তাই ভক্তি জীবনে যে আমরা স্বাদ আস্বাদন করছি, সেটা বোঝা যাবে আমি কতটুকু দৈন্য ভাব, অন্যকে কতটুকু আমি সম্মান দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি। সকালে একবার খেলাম, না দুপুরে একবার খেলাম, না পাঁচ দিনের জলা করলাম, সেটা সেটা চাবিকাঠি নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে। এইটা হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা? সকলে সম্মান, সকলকে সম্মান দিতে হবে। যদি ভক্তকে সম্মান না, খালি ভক্তকে বলছে না, সকলকে সম্মান দিতে হবে। অভক্ত থেকে শুরু করে ভক্ত, কারণ সকলেই ভক্ত। তো সেই চেতনা যদি না তৈরি হয়, যতই আমরা জপ করি না কেন, ফল পাওয়া খুব মুশকিল। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি অস্তিনী, শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সমদর্শী, ফার্স্ট হচ্ছে সমদর্শী হতে হবে আমাদেরকে, সকলে সমান দর্শন করতে হবে, কারণ সকলে হচ্ছে ভগবানের অংশ। তারপরে সকলে সম্মান, তারপরে বিভিন্ন স্তরের সম্মান রয়েছে, কিন্তু প্রাথমিক যোগ্যতা হচ্ছে সকলকে সম্মান। তারপরে বিভিন্ন কনিষ্ঠ অধিকারীকে কি করে সম্মান দিতে হয়, অভক্তকে কি করে সম্মান দিতে হয়, মধ্যম অধিকারীকে কি করে সম্মান দিতে হয়, উত্তম অধিকারীকে কি করে সম্মান দিতে হয়, সেই পার্থক্য রয়েছে। কিন্তু সকলকে সম্মান দিতে হবে, তবে তো গাইব হরিনাম সুখে। তো সকলে সম্মান করিতে শক্তি, তাহলে এই শক্তিটা কোথা থেকে পাবো? গুরুদেব কাছ থেকে পাবো। গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। এটা হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি, তপস্যা। কলিযুগের তপস্যা হচ্ছে ভক্ত সঙ্গে থাকা, খুব ইম্পর্টেন্ট তপস্যা। কারণ যখনই আমরা তপস্যা করি, তথাকথিত তপস্যা, তখন কি মনে হয়, আমি ভালো, এরা কি, আমি তো 64 মালা করি, এ তো 16 মালাই করতে পারে না, তাও কথা বলতে বলতে জপ করে। আমি তো এক জায়গায় বসে 64 মালা করি, হরিদাস ঠাকুর 192 কাছাকাছি চলে গেছে। এই যে অহংকার, এই অহংকারটা হচ্ছে পতনের কারণ। তার মানে জপ হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। জপ হচ্ছে মানে তার দৈন্যতা বাড়বে, ভক্তি জীবনে অগ্রগতি হচ্ছে তার প্রধান প্রধান লক্ষণটা হচ্ছে কি, তার দৈন্যতা কি হচ্ছে, সকলকে সম্মান দিচ্ছে। তো যত বেশি আমরা অন্যকে সম্মান দিতে পারব তখন বুঝতে হবে যে আমার ভজনে উন্নতি হচ্ছে, এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সেই জন্য এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, টাইম শেষ হয়ে আসছে, আছে বরাহদেবের আবির্ভাব। আজকের এই শুভতিথিতে বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। তো বরাহদেব দুটো কালারের বরাহ বলা হয়, শ্বেত বরাহ আর কৃষ্ণ বরাহ। তো চাক্ষুষ মন্বন্তরে বরাহদেব আবির্ভূত হয়েছিলেন আর স্বয়ম্ভব মন্বন্তরে, নাকি দুটো মন্বন্তরে। তো শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে বরাহদেব দুভাবে আবির্ভূত হয়েছিলেন, একবার সমুদ্রের জল থেকে আবির্ভূত হয়েছিলেন আর একবার ব্রহ্মার নাক থেকে, নাসিকা থেকে, ছোট্ট মতো বেরিয়ে গেল, তারপরে ইন্দুরের মতো আস্তে আস্তে বড় হতে বড় হতে হতে এত বিরাট পাহাড়ের মতো বিরাট সাইজ। তো তিনি কেন আবির্ভূত হয়েছিলেন, তিনি আবির্ভূত হয়েছিলেন হিরণ্যাক্ষ পৃথিবীকে গর্ভোদক সাগরকে নিক্ষেপ করেছিল, সেই গর্ভোদক সাগর থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। এখন বরাহদেব হচ্ছে যোগ্য পুরুষ, তো সংকীর্তন যজ্ঞেও মহাপ্রভুর এই লীলাতেও বরাহদেব বিশেষ ভূমিকা পালন করে, কারণ একটা দ্বীপ হচ্ছে বরাহদেবের নামে, সেটা হচ্ছে কলদ্বীপ। তো কলদ্বীপ গঙ্গার পশ্চিম পারে একটা ছোট নাকি পাহাড় মতো ছিল, সেটাকে বলে কুলিয়া পাহাড়। সত্যযুগে সেই কুলিয়া পাহাড়ে একজন বিপ্র, বাসুদেব বিপ্র, তিনি বসবাস করতেন, তিনি বরাহদেবের ভক্ত ছিলেন। তো বরাহদেবের ভক্ত ছিলেন, তো বরাহদেবকে খুব উপাসনা করছেন, উপাসনা করতে করতে তিনি বরাহদেবের দর্শন পেতে চাইছেন, দর্শন হচ্ছে না। তো দর্শন হতে বলছি আমি আমার ইষ্টদেবের দর্শন পাচ্ছি না, শরীর রেখে কি লাভ, শরীর ত্যাগ করা দরকার। তো যখন তার এরকম বিরহ তখন বরাহদেব আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে বলছেন এটা একটা অত্যন্ত মহিমান্বিত স্থান নবদ্বীপ ধাম, এটা আমার নিত্য ধাম, তো এই নিত্য ধামে আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হব। তখন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ওনাকে প্রদর্শন করেছেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু বরাহদেব রূপে রয়েছেন কুলদ্বীপে, এবং সেই কুলিয়া পাহাড়ের নাম অনুযায়ী, এবং সেটার নাম হচ্ছে কুলদ্বীপ, সে পাহাড় এখন নাই, সেটা হচ্ছে অভিন্ন গোবর্ধন, সেই কুলিয়া পাহাড়। বলছেন কোলেরগঞ্জ মঠ সেখানে নাকি পাহাড়টা ছিল, বলছে কোলেরগঞ্জ কুলিয়া থেকে কোলেরগঞ্জ কুলদ্বীপ। এইভাবে নবদ্বীপ ধামেও বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। আজকের শুভতিথিতে ওনার কাছে প্রার্থনা করব যাতে উনি আমাদের কাছে আবির্ভূত হন, যেভাবে বাসুদেব বিপ্রের কাছে তিনি আবির্ভূত হয়েছিলেন, তা আমাদের কাছে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের জীবনকে সার্থক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। একটা প্রশ্ন যদি থাকে কারো, নইলে দুবারই বিভিন্ন কল্পে বেদকে, না বেদকে, বেদকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য বিভিন্ন ব্যাখ্যা আছে শ্রীমদ ভাগবত। এই যে প্রভুপাদ লিখছে তিনি তার জপমালা জপ করতেন, একমালা পূর্ণ হওয়ার পর একদানা চালা একদানা চাল একত্র করতেন, এই তো তাৎপর্য এখানেই আছে। ঠিক আছে এখানে রাখি তাহলে। শ্রীল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।